হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় পরিস্থিতি বা স্টেট অফ ইউনিয়ন ভাষণ। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, গতকাল রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণ দেন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় তাই প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় পরিস্থিতি বা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর মেহনাজ মোমেন। তিনি টেক্সাস A&M আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ শেগুফতা।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন শিক্ষক, সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আবু নাসের। ডক্টর নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য।
অবশ্যই। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। হ্যালো, আচ্ছা, আমি ভাবছিলাম যে আমাদের একজন শ্রোতা আছেন লাইনে, তিনি বোধহয় লাইনটা কেটে গেছে। যাই হোক, আমি প্রথমেই আপনাদের দুজনকে জিজ্ঞেস করব, প্রেসিডেন্টের ভাষণ আপনাদের কেমন লাগলো? ডক্টর মেহনাজ বোমেন।
দেখেন, এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো কিছু নিয়ে বলতে গেলে আমাদের একটা সবসময় অসুবিধার সম্মুখীন হতে হয়, কোন ট্রাম্পকে নিয়ে আমরা কথা বলছি। কারণ সাধারণত দেখা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো কোনো ভাষণে, যেখানে উনি লিখিত ভাষণ একদম টেলিপ্রম্পটার অনুসরণ করেন, তখন আমরা এক ধরনের ভাষণ পাই। আবার যেখানে র্যালিতে উনি যে ধরনের কথা বলেন, তখন আরেক ধরনের ট্রাম্পকে পাই। হ্যাঁ, তো কালকে আমরা দেখছি যেটা খুব প্রফেশনাল, প্রেসিডেন্সিয়াল, এরকম একটা অফিসিয়াল একটা আমরা ভাষণ পেয়েছি, যেটা সবাই আশা করছিল। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো কথা বা যে কোনো উক্তি, সেটার সময় বিচার করতে হবে উনি কোন সেট অফ অডিয়েন্সের সাথে কথা বলছেন। কারণ উনার সাপোর্টারের মধ্যে যদি দেখেন, দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যাদের ভোটে আর কি উনি নির্বাচিত হয়েছেন, যাদের ভোট ছাড়া উনি কোনোদিনই নির্বাচিত হতে পারতেন না, যাকে যাদেরকে আমরা বলি হোয়াইট আন্ডার ক্লাস, তাদের জন্য কিছু কিছু মেসেজ থাকে। কিন্তু এটা ছাড়াও কিন্তু রিপাবলিকান পার্টি যেটা, যারা সমর্থক, বিশেষ করে বিগ ডোনাররা, তারাও কিন্তু তার মানে তাদের জন্য তার কিছু আপনার উক্তি বা কিছু স্টেটমেন্ট থাকে। এবং তাদেরকে তো সেই কারণে আমাদের দেখতে হবে যে উনি কোন অডিয়েন্সের সাথে কথা বলছিলেন। এবং এটা ছাড়া আপনি যদি স্টেট অব দ্য ইউনিয়নের ব্যাপারটা লক্ষ্য করেন, সেখানে প্রেসিডেন্টের সারা দেশের প্রতি কথা বলার কথা। কিন্তু আমরা, আমার কাছে মনে হয় এই ভাষণটাতে বারবার এই জিনিসগুলো দেখছি যে কখনো কখনো কোনো কোনো উক্তি একটা পার্টিকুলার সেট অফ অডিয়েন্সের প্রতি গেছে।
আচ্ছা, ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনার কেমন লাগলো ভাষণ?
আমার কাছে ভাষণটা যেটা মনে হয়েছে যে উনি, ডক্টর মেহনাজ বর্মন যেমন বলছিলেন, উনি অডিয়েন্স স্পেসিফিক, তার যে কোনো বক্তব্য তার যখন তিনি কথা বলেন, সেটা উনি আসলে অডিয়েন্স স্পেসিফিক কথা বলেন। উনি কোন শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলছেন সেটা বিবেচনা নিয়ে কথা বলেন। যেহেতু স্টেট অফ দ্য ইউনিয়ন একটি বেশ বড় বিষয়, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো লাইভ প্রচার করবে, সারা দেশের মানুষ সেটা দেখবে, উনি জানেন, এবং সে কারণেই উনি একটি সোবার টোন রাখার চেষ্টা করেছেন। গতকালকের যে ভাষণ, সেখানে মনে হয়েছে প্রেসিডেন্সিয়াল। উনি কোন ধরনের ডিভাইসিভ, মোটা দাগে ডিভাইসিভ কথাবার্তা বলেননি। একটা জাতিকে একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা ছিল, যদিও উনি এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, যেমন ইমিগ্রেশন, সেখানে তিনি চারটি পিলারের কথা বলেছেন, যে চারটি পিলারের মধ্যে অনেকগুলো, একটা হচ্ছে আপনার যে ফ্যামিলি মাইগ্রেশন, সেটা বন্ধ করে দেয়া। ডেমোক্রেটিক দলের সদস্য যারা আছেন, তারা কিন্তু সে সময় উনি যখন এই কথা বলছিলেন, সে বিষয়টিকে তারা ভালোভাবে নেয়নি। তো এই, এবং এর বাইরে আপনার দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় উনি খুব সূক্ষ্মভাবে এবং খুব দক্ষতার সাথে করেছেন, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে আপনার বিভিন্ন ধরনের ভীতি কাজ করে, সেই ভীতিমূলক বিষয়গুলোকে উনি বিভিন্ন ব্যক্তিকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে উনি একটা ভীতির সঞ্চয় করেছেন। এবং স্বভাবতই এদেশের মানুষ বেশ দেশপ্রেমিক, এবং উনি জানেন যে তার যে সাপোর্টার রয়েছেন তাদের মধ্যে একটা প্যাট্রিয়টিজমের, যে আমরা বলে থাকি প্যাট্রিয়টিজম কার্ড পলিটিক্সে, সেই কার্ডটা উনি খুব সফলভাবে ব্যবহার করেছেন। তার বাইরে বলা যায় আপনার যে ডেলিভারির দিক থেকে ওনাকে আমার কেমন যেন একটু বিষাদগ্রস্ত মনে হয়েছিল, তার মধ্যে এক্সাইটমেন্ট ছিল না। এবং সাধারণত স্টেট অফ দ্য ইউনিয়ন যে ভাষণ থাকে সেখানে পলিসির বিভিন্ন স্পেসিফিক পলিসিকে আপনার স্পেল আউট করা হয় যে আগামী এক বছর উনি কি করতে যাচ্ছেন, সেই স্পেসিফিক কোনো পলিসি ডিরেকশন ছিল না। এসব বলার পরে বলা যায় যে সাধারণত আমরা যে নেগেটিভ ট্রাম্পকে দেখি সেই ট্রাম্পকে গতকাল রাতে আমরা দেখিনি, এক ধরনের পজিটিভ টোন তার মধ্যে ছিল এবং দ্যাট শুড বি অ্যাপ্রিসিয়েটেড।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আকবর হায়দার কিরণ।
স্বাগতম আকবর হায়দার কিরণ।
অনেক ধন্যবাদ। আমি ডক্টর মেহনাত করিম এবং ডক্টর আবু নাসের কথা শুনছিলাম, অনেক ওনাদের অনেক কথার সাথে আমার একমত। আমি এটা যদিও মানে যদিও একটা অফিসিয়াল ভাষণ ছিল, লিখিত ভাষণ টেলিপ্রম্পটার দেখে দিয়েছেন, সেজন্য উনি বেশি এদিক ওদিক করতে পারেননি। তারপরেও মানে অনেকেই অনেক ডেমোক্রেট আইন প্রণেতা তার এই ভাষণ ওরা বর্জন করেছেন, অনেক মানুষ এই ভাষণ শুনতে গিয়ে আতঙ্কিত হয়েছেন, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট, যাদের বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা আছে, যারা লেখাপড়া ছোটবেলায় এসেছে এখানে লেখাপড়া করছে কিন্তু ওদের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। তাছাড়া মানে আরো অনেক কিছু, যেমন উনি কেউ কেউ আবার আমি অনেক জায়গায় এই প্রতিক্রিয়া শুনেছি যে অনেকে বলেছেন কোন সঠিক দিক নির্দেশনা বা পরিকল্পনা ছাড়া মধ্যপ্রাচ্যে যে অনেক সৈন্য পাঠাচ্ছেন সেটা মানে অনেকে উদ্বিগ্ন আছেন। এছাড়াও মানে উনি ঐতিহাসিক ভাবে মানে ওনার যে অজনপ্রিয় একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি বিবেচিত, তবুও মানে লাখ লাখ মানুষ কিন্তু তার ভাষণ শুনেছে, আমরাও শুনেছি। তো সত্যি বলতে যেটা মানে যেটা ডক্টর মেহনাজ এবং ডক্টর নাসেরের সাথে আমারও একমত, উনি খুব একটা এদিক ওদিক করেননি, তারপরও যে প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যেটা মানে আমরা সবসময় লক্ষ্য করি আর কি, যে প্রতি একটু পরে পরে সবাই দাঁড়িয়ে হাত তালি দেন বা ইয়ে করেন, তো মানে এটা কিন্তু পরিলক্ষিত হয়নি আর কি।
মানে না, আপনার রিপাবলিকানরা দাঁড়িয়ে অবশ্য হাততালি দিয়েছেন, করতালি দিয়েছেন, অনেকবার দেখা গেছে যেটা টেলিভিশনে দেখা গেছে যে রিপাবলিকানরা দাঁড়িয়ে হাততালি দিলেও ডেমোক্রেটরা দেননি।
না, এটাই হচ্ছে একটা আনইউজুয়াল আর কি। সাধারণত প্রেসিডেন্ট ভাষণের সময় মানে মোস্টলি সবাই মিলেই তাকে মানে রেসপেক্ট জানান আর কি। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলবে আর কি আমাদের আগামী বছরগুলো। এখন আমাদের বিশেষজ্ঞ যে প্যানেল আছেন তাদের কাছ থেকে আরো ভালো কিছু, আরো ভালো বিশ্লেষণ শোনার ইচ্ছা করছি।
আপনার কি কোনো বিশেষ প্রশ্ন আছে?
না, আমার আমার মনে হয় যে তার যেসব মানে পলিসি যেগুলো, এবং বিশেষ করে রাশিয়ার ব্যাপারে যে তার মানে এই যে মনোভাব, যেটা সারা দেশের মানুষ জানে, FBI বা সবাই জানেন যে রাশিয়া ইনভলভ ছিল, উনি বলছেন যে না রাশিয়া, তো এই যে ওনার এই যে মানে এই ব্যাপারটা রাশিয়া প্রীতি আর কি, সেটা কোন দিকে নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রকে বা ওনার ভবিষ্যৎ মানে প্রেসিডেন্টশিপকে, এটা আমার জিজ্ঞাসা।
অনেক ধন্যবাদ আকবর হায়দার কিরণ। ডক্টর মেহনাজ, প্রেসিডেন্ট তার ভাষণে কিন্তু রাশিয়ার কথা উল্লেখ করেননি, সেটা কি আপনি আপনার কাছে কি সেটা উল্লেখযোগ্য মনে হয়েছে যে তিনি এ ব্যাপারে কিছু বলেননি?
আমার কাছে মানে আমি আশা করিনি যে উনি রাশিয়া নিয়ে কোনো কথা বলবেন, কারণ এটা একটা এই প্রশাসনের এটা একটা দুর্বল জায়গা, তো দুর্বল জায়গা নিয়ে তো মানুষ সাধারণত কথা বলে না, বিশেষ করে এই কিছু এই গত সপ্তাহে যখন উনি ডাভোসে ছিলেন তখন এই অবস্ট্রাকশন অফ জাস্টিসের আরেকটা মানে ইনফরমেশন রিভিলড হয়েছে, কাজে সেই সব কারণে, স্বাভাবিক কারণে উনি এটা নিয়ে কোনো উপস্থাপন করেননি। কিন্তু আমার কাছে মনে হয় আরেকটা জিনিস মনে হয় যে অনেক সময় এই যে সেট অফ অডিয়েন্স এর কথা বললাম, হ্যাঁ, যে ট্রাম্পকে যেরকম ভাবে এক সেট অফ অডিয়েন্স এর কাছে উনি অসম্ভব একদমই জনপ্রিয় না, কিন্তু আরেক সেট অফ অডিয়েন্স আছে বা উনার সাপোর্টার তার কাছে কিন্তু উনি জনপ্রিয়। আমাদেরকে কিন্তু পুরো জিনিসটাই মনে রাখতে হবে, এর একটা মানে ব্যাপক চিত্র আছে, এই পুরোটাই কিন্তু আমাদেরকে মানে বিশ্লেষণের মধ্যে আনতে হবে।
ডক্টর নাসের,
জি আপনি রাশিয়া নিয়ে উনি কথা বলেননি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কারণে উনি বলেননি। কারণ যদি আপনার ফরেন পলিসি নিয়ে উনি যখন কথা বলছিলেন, তখন যদি রাশিয়ার বিষয় নিয়ে কথা বলেন, তাহলে তার বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, যে আপনার রাশিয়ার সাথে তার যে পলিটিক্যাল ক্যাম্পেইন ছিল, প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের এক ধরনের যোগসাজশ ছিল, সেটা নিয়েও তাকে কথা বলতে হয়। অনেক বিশ্লেষকরাই একটা আশঙ্কা করছিলেন যে তিনি হয়তো এক্সটেম্পো কিছু বলেন কিনা, হয়তো তিনি সেটা না বলে তিনি তার যে অ্যাডভাইজার রয়েছেন তাদের কথাই শুনেছেন। এটা একদিক থেকে ভালো দিক। জেনারেলি সাধারণত দেখা যায় যে ট্রাম্প যেটা নিজে মনে করেন ভালো সেটাই তিনি করেন, তিনি তার অ্যাডভাইজারদের কথা শোনেন না, সেদিক থেকে কি ভালো। আর একটা বিষয়, গতকালকেই আপনি দেখেছেন যে আপনার ইউএস কংগ্রেস এর আগে কিন্তু রাশিয়ার প্রতি তারা স্যাংশন আরোপ করেছিল, আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই বিষয়ে কিন্তু প্রেসিডেন্ট গতকাল আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। তাহলে তাকে সে বিষয়ে কথা বলতে হতো। আমার মনে হয়েছে একদিক থেকে এটা খুব স্ট্র্যাটেজিক এবং স্মার্ট মুভ ছিল তার পক্ষে যে এই বিষয়ে তিনি কোনো কথা বলেননি তার ভাষণে।
অনেক ধন্যবাদ। একটা জিনিস যেটা আমরা স্টেট অব দ্য ইউনিয়ন এই ভাষণে দেখি, সেটা হচ্ছে যে সব দলকে বা বিশেষ করে প্রধান দুটি দলকে দলের প্রতি একটা ঐক্যের আহ্বান জানান যিনি প্রেসিডেন্ট হন। আকবর হায়দার কিরণ তার বক্তব্যেও সেই একই কথা বলছিলেন। কিন্তু আপনাদের কাছে কি মনে হয়েছে তিনি সেই ঐক্যের ডাক দিয়েছেন? ডক্টর মেহনাজ,
উনি ধরেন কতগুলো কথা উনি হয়তো ঐক্যের ডাক এভাবে করে বলেছেন যে উনি চাচ্ছেন যে রিপাবলিকান ডেমোক্রেট একসাথে কাজ করে একটা অধিবাসনের নীতি প্রণয়ন করুক, কিন্তু উনি বারবার উনার নিজের যে ঐক্যের ডাক দিয়েছেন সেটাকে উনার বিরুদ্ধে গেছেন এমন ভাবে সমালোচনা করে। যেমন যদি আপনি দেখেন ওবামা কেয়ারের ম্যান্ডেট, ওটাকে যেভাবে সমালোচনা করা হয়েছে, বা অধিবাসন নীতির কথা যেটা একটু আগে আবু নাসের বললেন, উনি এমন একটা প্রস্তাব দিয়েছেন যেটা কিন্তু আপনার মানে ইললিগাল ইমিগ্রেশনের কথা তো ছেড়েই দিলাম, যেটা লিগাল ইমিগ্রেশনকে একদম আমূল পরিবর্তন করবে, তাই না? তো এরকম একটা জায়গায় যখন এরকম একটা প্রস্তাব দেওয়া হচ্ছে এবং তারপরে আহ্বান করা হচ্ছে কম্প্রোমাইজে, তখন ওই কম্প্রোমাইজের মানে মিনিংটা একদম চেঞ্জ হয়ে যায়। কাজে সেই সব দিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ, উনি ঐক্যের কথা বারবার বলেছেন, কিন্তু তারপরও উনি আর অন্য যেগুলো কথাগুলো বলেছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ওই ঐক্যের ডাকটা মানে ঠিক মানে জেনুইন শোনায়।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, তোফাজ্জল হোসেন মোমেন বোধ হয়, মিলন, তোফাজ্জল হোসেন মিলন স্বাগতম আমাদের অনুষ্ঠানে, বলুন।
আমি জানতে চাচ্ছিলাম গতকালকে ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দিয়েছেন এখানে অভিবাসন সম্পর্কে কি বলতে চেয়েছেন, আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি উনি অভিবাসন নীতি সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ডক্টর আবু নাসের কাছে যাচ্ছি, উনি যে একটু যদি বিস্তারিত ভাবে এটা বলেন, তিনি অভিবাসন কি বোঝাতে চেয়েছেন।
স্পেসিফিক্যালি কোনো লেজিস্লেশনের কথা বলেননি। সাধারণত এসব ক্ষেত্রে যখন প্রেসিডেন্ট কথা বলেন, তিনি সাধারণত হোয়াইট হাউস থেকে একটি আইনের খসড়া তৈরি করে কংগ্রেসে পাঠানো হয় এবং তারপরে বলা হয় যে তারপরে তিনি কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানান যে এই বিষয়ে বিতর্ক করার জন্য, এবং তার যে আইন তিনি খসড়া তৈরি করছেন সে তার পক্ষে ভোট দেওয়ার জন্য, এরকম কিছু তিনি করেননি। তিনি অভিবাসন নীতি নিয়ে বলেছেন যে তার অভিবাসন যে নীতিমালা সেটার চারটি পিলার রয়েছে, এবং তার একটা কাইন্ড অফ একটা আপনার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তিনি কথা বলেছেন, এবং সেই চারটি পিলারের মধ্যে একটি হচ্ছে তিনি বারবার জোর দিয়েছেন যে স্ট্রং বর্ডার। এবং স্ট্রং বর্ডার বলতে উনি বলতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে দক্ষিণাঞ্চলীয় বর্ডার রয়েছে মেক্সিকোর সাথে, সেখানে উনি দেয়াল তুলতে চান। যুক্তরাষ্ট্রের কিন্তু উত্তরাঞ্চলে একটা বড় বর্ডার রয়েছে আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর যে বর্ডার, তার থেকে কিন্তু লম্বা বর্ডার রয়েছে
কানাডার সঙ্গে। হ্যাঁ,
উনি কিন্তু কানাডার সঙ্গে কোনো বলেননি যে সেখানে ওয়াল তুলতে হবে, ওয়াল তুলতে হবে হচ্ছে মেক্সিকোর সাথে, এবং এটা একটা ভীষণ ভাবে ডিভাইসিভ ইস্যু। কারণ ডেমোক্রেটরা মনে করেন যে এই যে দেয়াল তোলা আপনার বর্ডারে সেটা কোনো বর্ডার সমস্যা, সেটা আপনার সমস্যার সমাধান ডাকবে না। এবং উনি যখন বলছেন যে আপনার আরো এই বর্ডারের পাশাপাশি উনি বলেছেন যে বর্ডারকে আরো আপনার স্ট্রং করার জন্য, যাতে করে অন্যরা ইলিগাল কোন ব্যক্তি যাতে এদেশে ঢুকতে না পারে, তার জন্য আরো নতুন করে আপনার বর্ডার গার্ড, এখানে বলা হয়ে থাকে আইস এজেন্ট, একটা একটা আপনার এজেন্সি রয়েছে সেটাকে আইস বলা হয়, আইসিই, আপনার সেখানকার এজেন্টের সংখ্যা বাড়ানো এবং আরো ধরনের প্রযুক্তিগত প্রযুক্তিগত ভাবে ওই এজেন্সিটাকে উন্নত করার জন্য আরো অর্থ বরাদ্দের জন্য উনি আহ্বান জানিয়েছেন। সবচেয়ে বড় কথা উনি যেটা বলেছেন যে আপনার ওই এখানে প্রায় 18 লাখ অভিবাসী রয়েছে, যাদের যারা আপনার কম বয়সী, যারা তাদের বাবা মার সাথে অনেক আগে এদেশে এসেছিল, তাদের বাবা মারা এখানে ইলিগাল ভাবে এসেছিল কিন্তু তাদের বয়স তখন খুব কম ছিল, আপনার কারোর বয়স 3 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর, এরকম 18 বছরের বয়সী কম যারা এসেছিল তাদের বাবা মার সাথে, তারা প্রায় আপনার 1.8 মিলিয়ন, 18 মিলিয়ন অভিবাসী রয়েছে এবং এদের অনেকেই এখন বিভিন্ন জায়গাতে কাজ করছেন, তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন। তাদের বিষয়ে কি হবে সুনির্দিষ্ট না করে উনি বলেছেন যে তিনি এমন কিছু করবেন যাতে করে তাদেরকে লিগালাইজ করা যায় এখানে, সে বিষয়ে কিন্তু এরপরেও কিন্তু তিনি স্পষ্ট করে কোনো আইনের কথা বলেননি। এরপরে আরেকটি পিরিয়ডের কথা উনি বলেছেন, তিনি বলছেন যে এদেশে যে একটা কথা বলেছেন যে ডাইভার্সিটি ভিসা ডিভি, সেই ভিসাটা তিনি বন্ধ করে দিতে চান। বাংলাদেশ থেকে এর আগে বহু মানুষ ওই ভিসা ক্যাটাগরিতে এসেছেন কিন্তু এখন বাংলাদেশ থেকে সেই ভিসা দেয়া হয় না, কিন্তু অন্যান্য অনেক দেশ থেকে দেয়া হয়। তিনি বলছেন যে সেই ভিসা যে প্রোগ্রামটি রয়েছে সেটা বন্ধ করে দেওয়া উচিত। আরেকটি কথা বলছেন যে এদেশে যে বৈধ অভিবাসন সেটা কিন্তু একটা বড় বিষয় হচ্ছে আপনার ফ্যামিলি ইমিগ্রেশন, একজন ব্যক্তি যদি এখানে অভিবাসী হন তাহলে তিনি তার বাবা মা এবং ভাই বোন তাদের সন্তানদেরকে এদেশে পর্যায়ক্রমে নিয়ে আসতে পারেন।
তিনি বলছেন যে চেইন মাইগ্রেশন বলা হয়,
চেইন মাইগ্রেশন আসলে উনি বলছেন,
শব্দটা
উনি এটাকে একটু নেগেটিভ কনোটেশন আনার জন্য চেইন মাইগ্রেশন শব্দটা বলছেন, কিন্তু আপনার ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনের ভাষায় কিন্তু এটাকে ফ্যামিলি মাইগ্রেশন বলা হয়। এটি একটি ডিভাইসিভ ইস্যু, এই কারণে যে ডেমোক্রেটরা বলছেন যে আমেরিকা হচ্ছে ফ্যামিলি ভ্যালুড দেশ, আমেরিকা ফ্যামিলিকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, যদি এইটা বন্ধ করে দেয়া হয় তাহলে কিন্তু যে অভিবাসী তিনি আসছেন তার সাথে তার ফ্যামিলির যে সম্পর্ক সেটাকে ডিসকানেক্ট করা হচ্ছে। ট্রাম্প বলছেন যে শুধুমাত্র তার স্পাউস, স্বামী বা স্ত্রী এবং যারা মাইনর চিলড্রেন রয়েছে, অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে, তারাই শুধুমাত্র আসতে পারবেন, এমনকি তিনি বলছেন বাবা মাকেও আনা যাবে না। এটা আসলে আমার মনে হয় যে এইটা নিয়েই সবচেয়ে বড় সমস্যা হবে ডেমোক্রেটদের সাথে রিপাবলিকান এবং তার যে পলিসি রয়েছে। এবং আমি যখন দেখলাম যে উনি যখন এরকম কথা বলছিলেন তখন কিন্তু অধিকাংশ রিপাবলিকান আপনার সেনেটর এবং অধিকাংশ রিপাবলিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর যারা রিপাবলিকান দলীয় সদস্য রয়েছেন তারা খুব করতালি দিয়ে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছিলেন। আমি জানি না যে এবং এই উনি এই যে চারটি কথা বলেছেন, চারটি যে পিলারের কথা বলেছেন, এখানে খুব বেশি ডেমোক্রেটদের সমর্থন বোধ হয় উনি পাবেন না, এবং ডেমোক্রেটদের সমর্থন না পেলে এবং কিছু কিছু রিপাবলিকান রয়েছেন তারাও এই বিষয়গুলোর প্রতি সমর্থন দেবেন না, তাহলে কিভাবে উনি যে তার যে পলিসি সেটা বাস্তবায়ন করবেন আমি জানি না। আমার সন্দেহ রয়েছে যে এখানে উনি হয়তো যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে বাস্তবায়ন করতে পারবেন না, একটু কম্প্রোমাইজ বোধ হয় তাকে করতে হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা লাইনে আছেন,
যোগ করতে চাই একটু সেগুপ্তা, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমার কাছে মনে হয় যে এই সমস্ত স্তম্ভের থেকেও আরো অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি চেষ্টা করেছেন এবং অনেক দক্ষতার সাথে পেরেছেন, সেটা হচ্ছে অধিবাসনের সংজ্ঞা বদলে দিতে। অধিবাসনের প্রসঙ্গ আনার আগে উনি কিন্তু এই যে ধরনের বিভিন্ন ধরনের ক্রাইমের কথা উল্লেখ করেছেন, যেগুলো আপনার ইলিগাল আনডকুমেন্টেড মানুষ করেছে এবং সেগুলোর ফলে এখানে উনি বাবা মাকে এনেছেন যারা সন্তান হারিয়েছে, এবং এই ধরনের এই এই প্রজেকশন গুলোর মাধ্যমে উনি ইমিগ্রেশন বা অভিবাসনকে একটা ভীষণ একটা নেগেটিভ ভাবে এবং একটা ভীতিজনক একটা ইস্যু হিসাবে আপনার উপস্থাপন করেছেন। আমার কাছে মনে হয় যে এই যে সমস্ত যে আবু নাসারের সাথে আমি একদমই একমত, এই যে সমস্ত স্টেপগুলোর কথা বলেছেন, এখানে কতখানি সমর্থন পাবে, কতগুলো আপনার ইকোনমির জন্য ফিজিবল না, এগুলো জিনিস তো আপনার পলিসির ব্যাপার, এগুলো পরে আসবে, কিন্তু অধিবাসন ব্যাপারটা, এটার যে কনোটেশন, এটার যে সংজ্ঞা, এটা এটা শুনলে মানুষের যে ইমোশন আসে, মানুষ এটাকে আপনার আমেরিকান সোসাইটিতে বা আমেরিকান ইকোনমিতে এই জিনিসটাকে, এই অধিবাসন জিনিসটাকে যেভাবে আপনার বিশ্লেষণ করে, সেই জিনিসটা কিন্তু এখন অনেক বদলে গেছে। এবং আমি বলবো কালকে রাতেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই আপনার একটা ভীষণ নেগেটিভ সংজ্ঞা তুলে ধরে।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা অপেক্ষা করছেন ফ্লোরিডা থেকে, রফিকুল হক। হ্যালো,
জি
সালাম আলাইকুম, বলুন।
আমার সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রশ্নটা হলো যে আমার পূর্ববর্তী শ্রোতারা সবাই এই প্রশ্নটাই করে গেছেন অভিবাসন সম্পর্কে, এবং আমার অভিবাসন সম্পর্কে প্রশ্নটা ওই একই। তার সাথে আমি যেটা যোগ দিব সেটা হলো, উনি এই স্টেট অফ দি ইউনিয়ন ভাষণে একজন প্রেসিডেন্ট হিসাবে তার পূর্বসূরীদের সমস্ত কোন কৃতিত্বই উনি স্বীকার করছেন না। যা কিছু ঘটেছে যুক্তরাষ্ট্রে উন্নতির ব্যাপারে গত 11 মাসে ঘটেছে, এরকম একটা নীতি নিয়ে একটা দেশের প্রধান যদি বক্তব্য রাখেন, তাহলে সে তাদের তার সমস্ত পূর্বসূরীদের কোনো কৃতিত্বই নাই। আর যেভাবে উনি মানে কটাক্ষ করে কথা বলছেন, সেটা আমার মনে হয় খুব একটা নাগরিকদের কতখানি গ্রহণযোগ্য হবে, এটা আমার খুব একটা প্রশ্ন, বিরাট একটা প্রশ্নের ব্যাপার। আর অভিবাসন নিয়ে উনি যে কথাগুলো বলেছেন, উনি এই চিরাচরিত নিয়ম অনুযায়ী এদেশে এটা একটা ইমিগ্রেশনের দেশ, এবং পর্যায়ক্রমে এখানে সময় যারা আসেন তারা তাদের আত্মীয় স্বজনদের এখানে স্পন্সর করে নিয়ে আসেন, এবং তাদের এই যে ইয়েটা চলে আসছে, এই নীতিটাকে তিনি একেবারে কিভাবে খণ্ডিত করে একেবারে নতুন ভাবে ঢেলে সাজিয়ে এখানকার অভিবাসন নীতিকে পরিবর্তন করবেন, এ ব্যাপারে আপনাদের মতামত আমি
ডক্টর মিনাস মোমেন, আপনি কি বলেন যে উনি যে যে প্রশ্নটা করলেন রফিকুল হক, যে পুরো পুরো ঢেলে সাজানোর কথা বলছেন, এ বিষয়ে আপনার মূল্যায়ন?
দেখেন, এই বিষয়ে বলতে গেলে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তাকালে চলবে না। আপনি যদি দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই মানে যারা কনজারভেটিভ, শুধু মানে রিপাবলিকান না, সাংঘাতিক ভাবে কনজারভেটিভ, এবং অনেক অনেক আপনার কি বলবো মানে তাদের, তারা অনেক কন্ট্রোভার্সিয়াল মানে কথা বলেছেন রেসিজম এগুলো নিয়ে, তারা কিন্তু সবসময় খুব ওপেনলি বলেছেন যে তাদের তাদের মূল ভীতি এবং তাদের মূল আগ্রহ লিগাল ইমিগ্রেশনের প্রতি, ইললিগাল ইমিগ্রেশনের থেকেও অনেক বেশি। এবং ইললিগাল ইমিগ্রেশন নিয়ে কথা বলা হয় কারণ সেখানে আপনার তাদের যুক্তির জোরটা অনেক বেশি, কিন্তু এই লিগাল ইমিগ্রেশন ঢেলে সাজানোর আকাঙ্ক্ষা অনেক দিন ধরেই চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমার কাছে মনে হয় যে এর আগে যতবারই এই প্রয়াস ছিল ততবার মনে হয়েছে এটা কখনো সফল হবে না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের আন্ডারে কি হবে সেটা আমি মানে খুব কনফিডেন্টলি প্রেডিক্ট করতে পারছি না। তবে এটা সত্যি যে এই যে উনি যে সমস্ত প্রস্তাবগুলো বলেছেন সেটা যদি কোনোদিন বাস্তবায়িত হয় তাহলে এই দেশের অভিবাসন নীতি একদমই বদলে যাবে। আর উনি আরো আরেকটা জিনিস যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন যে একজন অধিবাসী আপনার যেভাবে করে কোনো আপনার কি বলে সিকিউরিটি চেক ছাড়া মানে বিপুল সংখ্যক আত্মীয় স্বজন নিয়ে আসতে পারে, এটা কিন্তু ঠিক ফ্যাকচুয়াল না। মানে এই আসার প্রসেস অনেক লম্বা এবং প্রত্যেককে অনেক আপনার ধাপে ধাপে অনেক ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই যে ফ্যামিলি রিউনিফিকেশন এটা যদি চেঞ্জ হয়, হ্যাঁ এটা যদি না থাকে, এটা যদি শুধুমাত্র আপনার স্বামী বা স্ত্রী এবং মাইনার বাচ্চাদের জন্য থাকে, তাহলে কিন্তু আপনার যে কারণে বহু মানুষ এদেশে এদেশে আকৃষ্ট হয় এদেশে আসার জন্য, সেটা কিন্তু আমূল বদলে যাবে।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আবু নাসের। আপনাকে প্রশ্ন করব যে রফিকুল হক আরেকটি বিষয় বললেন যে তিনি সব কৃতিত্ব নিজে নিচ্ছেন যে এর আগে যারা যে প্রেসিডেন্টরা বা অন্যান্য প্রশাসন যেসব কাজ করে গেছে সেটাকে তিনি উপেক্ষা করছেন, এ সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন।
এটা আসলে নতুন না, তিনি গত এক বছর ধরে এটা করছেন। তিনি এমন ভাবে কথা বলেন যেন মনে হচ্ছে যে আমেরিকা একটা অন্ধকার পর্যায়ে ছিল তিনি প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত, তিনি আলোর দিশারি হয়ে এসেছেন এবং যা কিছু অর্জন সব তার ফলে হয়েছে। যেমন তিনি বারবার অর্থনীতির কথা বলছেন যে অর্থনীতি খুব ভালো অবস্থায় রয়েছে, আপনার জব মার্কেটের অবস্থা খুব ভালো, বেকার যে আনএমপ্লয়মেন্টের যে হার সেটা খুবই কম। এবং আরেকটা কথা উনি বলেন যে যারা মাইনরিটি গ্রুপের মধ্যে যে আনএমপ্লয়মেন্ট রেট সেটাও বেশ কম, যেমন আফ্রিকান আমেরিকানদের মধ্যে, হিস্প্যানিক আমেরিকানদের মধ্যে আনএমপ্লয়মেন্টের হার একেবারেই কম, হিস্টোরিক্যালি লো। তো অনেক ইকোনমিস্টরা মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতিমালা রয়েছে, এখন পর্যন্ত তিনি যে অর্থনৈতিক নীতি নিয়েছেন সেটা হচ্ছে দুটো বড় বড় বিষয়ে তিনি কাজ করেছেন। একটা হচ্ছে এক মাস মতো আগে যে আপনার ট্যাক্স ব্রেক, তার যে একটা নতুন ট্যাক্স ল, তিনি নতুন করে পুরো আমেরিকার ট্যাক্স ল কে রিরাইট করেছেন, সেখানে বিজনেস কমিউনিটিকে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে, বিজনেস যে ট্যাক্স রয়েছে সেটা বেশ কমিয়ে আনা হয়েছে, কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনা হয়েছে, ক্ষেত্র বিশেষে আপনার যারা ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স রেট সেটা কমানো হয়েছে। সেই কমানোর ফলে অর্থনীতিতে এর প্রভাব কি হবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। ইকোনমিস্টরা বলছেন যে তার এই যে নতুন ট্যাক্স যে পলিসি সেটা এখনো ইমপ্লিমেন্টেড হয়নি, সেটা আগামী মাস থেকে হয়তো পুরোপুরি ইমপ্লিমেন্টেড হবে। এর ফলে অর্থনীতির যে এখন যে একটা ভালো অবস্থান রয়েছে সেটা যে তার নীতির ফলে হয়েছে সেটা স্পষ্ট করে বলা যায় না। অর্থনীতিবিদরা বলছেন যে এটা বেশ গত 7 বছর ধরে আমেরিকার অর্থনীতি ক্রমাগত ভাবে ভালো হচ্ছে, এবং কোনো কোনো অর্থনীতিবিদ আরো বলছেন যে জব যে ক্রিয়েশনের রেট সেটা বরং গত 7 বছরের থেকে গত 1 বছরের সবচেয়ে কম। বরং ওবামার সময়ে যে ওবামার 8 বছরের মধ্যে 6 বছরের যে জব গ্রোথের যে রেট ছিল তার থেকে এই আপনার ট্রাম্পের গত 1 বছরের রেটটা একটু কম। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে উনি এইটা একটা বিষয়, আরেকটা বড় যে অর্থনৈতিক বিষয়ের অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটি বড় সিদ্ধান্ত তিনি যিনি নিয়েছেন সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে উনি রেগুলেশনকে, ওবামার ক্ষেত্রে ওবামা যখন আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সমস্ত রেগুলেশন ছিল অধিকাংশ রেগুলেশন উনি তুলে দিয়েছেন, যেমন এনভায়রনমেন্টাল রেগুলেশন, আপনার আরো অন্যান্য অনেক রেগুলেশন উনি তুলে দিয়েছেন। তো জেনারেলি অনেকেই মনে করে থাকেন যে যখন আপনার এই ধরনের ইকোনমিক রেগুলেশন তুলে দেয়া হয় তখন বিজনেস কমিউনিটির মধ্যে এক ধরনের কনফিডেন্স কাজ করে, এর ফলে তারা মনে করে যে এই আপনার বড় বড় বিজনেস ম্যান যারা রয়েছে এবং যারা কর্পোরেট হাউস রয়েছে তারা কিন্তু রেগুলেশন গুলোকে পছন্দ করেন না। যখন রেগুলেশন তুলে নেওয়া হয় তখন তারা নতুন করে হায়ার করেন এবং তারা বেশ অপটিমিস্টিক হন, এবং এই অপটিমিজমের তারা যে এই যে বিজনেস কমিউনিটির যে অপটিমিজম সেটা আপনার হচ্ছে কনজিউমার যে ইকোনমি রয়েছে সেখানে রিফ্লেক্ট করে। এবং তার ফলে এটা সত্যি যে রেগুলেশন তুলে নেওয়ার ফলে কিন্তু স্বল্প মেয়াদে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। কিন্তু আপনি যদি আবার দীর্ঘমেয়াদে দেখেন তাহলে এই যে এনভায়রনমেন্টাল রেগুলেশন এবং অন্যান্য যে গভর্নমেন্টাল রেগুলেশন সেগুলো যদি তুলে নেওয়া হয় তার ফলে কিন্তু এক ধরনের অর্থনীতি আবার ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ আমরা জানি যে 2008 সালে যখন আমেরিকার অর্থনীতিতে বড় ধরনের একটা ধস নেমেছিল তখন কিন্তু এর জন্য অনেকেই এই যে ডিরেগুলেশনকে দায়ী করে থাকেন, যে প্রেসিডেন্ট বুশের সময় যে সমস্ত রেগুলেশন তুলে নেওয়া হয়েছিল এবং ডিরেগুলেট করা হয়েছিল তার ফলেই কিন্তু এই ধসটা নেমেছিল। এবং প্রেসিডেন্ট ওবামার সময়ে অর্থনীতি যে ভালো করেছে এবং কোনো ধরনের ধস নামেনি, অনেকেই মনে করেন যে ইকোনমিক ক্ষেত্রে যে সমস্ত রেগুলেশন ছিল তারও একটা রোল রয়েছে। আসলে তবে আমি যেটা একটু সাম আপ আমি যেটা বলতে চাই যে অর্থনৈতিক ক্ষেত্রে তার যে সাফল্য, আপাত সাফল্য, সেটা তার পলিসির কারণে হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে অন্তত আরো 1 বছর ওয়েট করতে হবে, এবং তারপরে আমরা স্পষ্ট করে হয়তো ইকোনমিস্টরা ধারণা দিতে পারবেন যে আসলেই তার পলিসির কারণে এই ইকোনমিক সাফল্য এসেছে কিনা।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজ বুধবার আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় পরিস্থিতি বা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। প্রেসিডেন্ট গতকাল ভাষণ দিয়েছেন। আপনারা যারা ফোন করতে চান এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে আছেন প্যানেলে, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। আমাদের আরেকজন শ্রোতা আছেন, হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলি।
আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই রাশিয়া নিয়ে তো সবসময় বিভিন্ন মিডিয়াতেই আসতেছে যে যোগ সাজক বলবো না যে একটা হাত ছিল বা এটা নিয়ে কথা সমালোচনা আছে, তো গতকালকের ভাষণে প্রেসিডেন্ট সাহেব এটা নিয়ে কোনো কথাই বললেন না, এই ব্যাপারটা কিভাবে দেখেছেন আপনারা?
ধন্যবাদ। আপনি ভাই আপনার নামটা বলুন এবং কোথা থেকে কল
করছেন? নিউ ইয়র্ক থেকে, কানু দত্ত।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা তো প্রশ্নটা শুনলেন, আমি ডক্টর মেহনাজ মোমেনের কাছে যাচ্ছি।
হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে তো আমরা একটু আগে কথা বললাম, এটা তো খুবই স্ট্র্যাটেজিক এবং এটা যে যার দুর্বল জায়গা সেটা নিয়ে মানে যে কোনো মানুষই সেটা নিয়ে কথা বলতে চায় না। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, আমি আবু নাসারের সাথে একমত, তার অ্যাডভাইজারদের কথা শুনেছেন এবং এই নাজুক বিষয়টি উত্থাপন করেননি। এক নম্বর কথা, এটা নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। দুই নম্বর কথা, এটার দিকে যত আপনার ইনফরমেশন বেরোচ্ছে সেই ইনফরমেশন গুলো একটাও প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে যাচ্ছে না, সেই জন্য এই বিষয় নিয়ে উনি কোনো কথা বলেননি। আমার কাছে মনে হয় এই বিষয়টা ইনভেস্টিগেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত হয়তো প্রশাসন এই যুক্তি ব্যবহার করবে যে যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে তারা কোনো কথা বলতে চায়।
আচ্ছা, এবছর তো মিড টার্ম ইলেকশন নির্বাচন হবে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ ভোটারদের উপর এই নির্বাচনের ক্ষেত্রে কি রকম প্রভাব রাখছে বলে মনে করেন ডক্টর মোহাম্মদ আবু নাসের?
আসলে নির্বাচন তো নভেম্বরে হবে, আমার মনে হয় যে এই ভাষণের সাথে নির্বাচনের খুব সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে ভাষণের পরে যে সমস্ত খুব আপনার ইমিডিয়েট কিছু পোলিং হয়েছে, জনমত জরিপ হয়েছে, সেখানে দেখা যাচ্ছিল, আমি সিএনএন এর জরিপ দেখছিলাম, সেখানে আপনার 48% যারা 48% আমেরিকান যারা তার ভাষণ দেখেছেন তারা বলছেন যে তিনি খুব ভালো ভাষণ দিয়েছেন, এবং আরো প্রায় 28% বলেছেন যে মোটামুটি ভালো, আর 28% একেবারেই পছন্দ করেননি। সাধারণত যেহেতু স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে খুব পজিটিভ রেটোরিক থাকে, জেনারেলি রিপাবলিকান অথবা ডেমোক্রেট যে দলেরই তিনি প্রেসিডেন্ট হন না কেন, তিনি যখন আপনার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন তখন অধিকাংশ আমেরিকান সেই ভাষণকে পছন্দ করেন। কারণ অধিকাংশ আমেরিকান কিন্তু অফিস অব প্রেসিডেন্সিকে আপনার প্রেসিডেন্টকে একটা ন্যাশনাল ইউনিটির প্রতীক হিসেবে ভাবেন। এ কারণে বছরের গোড়ার দিকে যখন প্রেসিডেন্ট অনেক ভালো ভালো কথা বলেন তখন আপনার দল মত নির্বিশেষে সবাই প্রেসিডেন্টকে সমর্থন করেন। এবং সিএনএন এর ওই জরিপে বলা হচ্ছিল যে তারা 1998 থেকে এ ধরনের জরিপ করা শুরু করেছে এবং তারা দেখেছে যে হিস্টোরিক্যালি সবচাইতে লো অ্যাপ্রুভাল হয়েছে গতকালকের ভাষণ। যদি অধিকাংশ মানুষ পছন্দ করেছেন কিন্তু সেই পছন্দের মাত্রাটা গত আপনার 20 বছরের মধ্যে সর্বনিম্ন। এবং আপনি যেটা মিড টার্ম ইলেকশনের কথা বলছিলেন যে এখন পর্যন্ত মিড টার্ম ইলেকশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিকদের একটা বড় ধরনের অ্যাডভান্টেজ রয়েছে। কারণ হচ্ছে যে আপনি আপনার এখানে আপনার ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেখানে যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস, সেখানে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের মধ্যে অ্যাবাউট রিপাবলিকান দলের 28 জন সদস্য বেশি রয়েছে, এবং যদি আপনার 20 জনের মতো নতুন সদস্য যদি নির্বাচিত হন ডেমোক্রেটিক পার্টি থেকে তাহলে তাদের মেজরিটি চলে আসবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 40 জন রিপাবলিকান দলের আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার যারা রয়েছেন তারা বলছেন যে তারা আর রি ইলেকশন করবেন না, তারা রিটায়ার করছেন, এবং ডেমোক্রেট দলের থেকে অ্যাবাউট 15 জনের মতো। সেক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির একটা অ্যাডভান্টেজ রয়েছে। আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে গত কয়েক মাসে যে নির্বাচন হয়েছে, সাধারণত যেসব জায়গাতে আপনার রিপাবলিকান দলের প্রার্থীরা জেতে সেখানে দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক পার্টিরা জিতে যাচ্ছে। আপনার ভার্জিনিয়ার গভর্নরশিপ, এরপরে আরো কিছু হাউস সিট রয়েছে, সেখানে ভালো করছে। এবং অনেকেই আপনার রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন, যারা পোলস্টার রয়েছেন, তারা মনে করছেন যে যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে হয়তো এই নভেম্বরের ইলেকশনের পরে অন্তত হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেটিক দলের সদস্যরা তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
অনেক ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি মনে করেন এবছরের?
আমার কাছে মনে হয় যে আমি একমত যে এক বছর আগে স্টেট অব দ্য ইউনিয়নে কি বলা হলো সেটা আপনার নির্বাচনে অতটা গুরুত্বপূর্ণ না, তবে ওভারঅল মেসেজ যেটা রিপাবলিকানদের হবে, যেটা হবে আপনার ইকোনমিক প্রসপারিটি, সেটা বোঝাই যাচ্ছে। তবে আরেকটা জিনিস কি আপনার, আপনি যদি দেখেন যে এবার স্টেট অফ দ্য ইউনিয়নের পরে বিভিন্ন জায়গায়, আমি ওয়াশিংটন পোস্ট দেখছিলাম যেখানে ফ্যাক্ট চেক করেছে প্রেসিডেন্টের ক্লেইম গুলা, যেখানে প্রেসিডেন্ট তার নিজেকে বা তার দলকে অনেক কৃতিত্ব দিয়েছে আপনার ইকোনমিক প্রসপারিটির কারণে, এবং বেশিরভাগ ক্লেইম গুলোই দেখা যাচ্ছে যে যেখানে কিছু কিছু মানে কিছু একদম নির্জলা মিথ্যা, কিছু আংশিক মিথ্যা, কিছু বা মানে কি বলবো মানে সেটাকে স্ট্রেচ করে বলা হয়েছে। তো এখানে অনেক কিছুই প্রেসিডেন্ট বলেছেন যেগুলো আসলে সত্যি না, কিন্তু মুশকিল হচ্ছে একবার যখন এরকম একটা বড় ফোরামে স্টেট অফ দ্য ইউনিয়নে এই দাবিগুলো করা হয়েছে, তখন আবার দেখা যাবে যে এরপরে রিপাবলিকান হাউস মেম্বাররা বা সেনেট মেম্বাররা যখন তাদের নিজ নিজ জেলায় নিজ নিজ ইউনো এলাকায় নির্বাচন করবেন, একই এই কথাগুলো ওনারা ব্যবহার করবেন। এবং ডেমোক্রেটরা অনেক আশাবাদী যে এই মিড টার্ম নির্বাচনে তারা অনেক ভালো করতে পারবে, তারা সেনেট হাউস দুটাই তারা মেজরিটি জিততে চায়। আমার কাছে, আমি অতটা আশাবাদী নই, যদিও অনেক আপনার পুরানো রিপাবলিকান সেনেটর এখন দেখা যাচ্ছে হয় তারা রিটায়ার করছেন বা তারা নির্বাচনে যাচ্ছেন না, সেটা একটা ডেমোক্রেটের জন্য অনেক ভালো দিক। হ্যাঁ, তবে হাউস যদি পুরোপুরি যদি মেজরিটি নাও জিতে, তাও যদি একটা কম্পিটিটিভ জায়গায় আসে, তাহলে আপনার নেক্সট যে পলিসিগুলো আসবে, হ্যাঁ, যে যেমন অভিবাসনের কথা হচ্ছে, আরো যত পলিসি যেমন ট্যাক্স পলিসি, এটা যদি এরকম সংখ্যাগরিষ্ঠতা না থাকতো রিপাবলিকানদের, তাহলে এই ধরনের একদম আমূল পরিবর্তন ট্যাক্স নীতিতে এটা সম্ভব হতো না। কাজে দেখা যাক এই নির্বাচন মানে কি এনে দেয় সামনের দিনগুলোর জন্য।
অনেক ধন্যবাদ।
আমি কি একটু অ্যাড করতে পারি?
হ্যাঁ, নিশ্চয়ই।
যে আপনি যেটা ডক্টর মেহনাজ বেগম যেরকম বলছিলেন যে আপনার ফ্যাক্ট চেকিং নিয়ে, এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আনফরচুনেটলি পুরনো অভ্যাস। তিনি তার সবসময় সবকিছু সঠিক কথা বলেন না, এবং আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যত ভালো কথাই উনি বলুন না কেন, তার প্রতি যে এক ধরনের অবিশ্বাস রয়েছে, বিশেষ করে যারা ডেমোক্রেট দলের যারা সদস্য অথবা ডেমোক্রেটিক পার্টির যারা সমর্থক, তারা কিন্তু তাকে আস্থায় নিতে পারছেন না। এর একটা প্রমাণ হচ্ছে গতকালকে দেখা গেছে আপনার তার যে ভাষণের পরপরই বিভিন্ন যে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পলিটিকো ফ্যাক্ট, সেটা আপনার ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তাদের ওয়েবসাইট ক্র্যাশ করেছে। তার মানে এত বেশি সংখ্যক মানুষ ওই ওয়েবসাইটে গিয়েছে প্রেসিডেন্ট যে সমস্ত কথা বলেছেন সেগুলো সত্যি কিনা জানার জন্য, তার ফ্যাক্ট গুলো চেক করার জন্য, যে ওয়েবসাইট ক্র্যাশ করেছে। এটা কিন্তু একটা রিপ্রেজেন্ট করে তার প্রতি মানুষের যে আস্থার একটা অভাব, এবং প্রেসিডেন্টের প্রতি যখন অধিকাংশ মানুষের বিশ্বাস থাকে না এবং আস্থা থাকে না, তখন কিন্তু তিনি যত ভালো কথাই বলুন না কেন, সেই ভালো কথাগুলোকে সে নীতিতে পরিণত করার বা আইনে পরিণত করার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে।
অনেক ধন্যবাদ। আমরা জানি এবং সবসময় এটা হয়ে থাকে, স্টেট অফ দ্য ইউনিয়নে প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার পর অন্য পক্ষের একজন সেটার একটা রেসপন্স দেন। গতকাল যেমন দিয়েছিলেন জো কেনেডি, তিনি প্রধান রেসপন্সটা দিয়েছিলেন, সে সম্পর্কে আপনাদের মতামত ডক্টর মেহনাজ মোমেন।
তার রেসপন্স খুবই কি বলবো একটা মিডল অফ দ্য রোড ডেমোক্রেটিক রেসপন্স। উনি যেই কথাগুলো বলেছেন যে স্টেট অফ দ্য ইউনিয়নের যে অর্থনৈতিক দিকটা তুলে ধরেছেন ট্রাম্প, কিন্তু এটা ছাড়া আরো অনেক অন্য দিক আছে, দেশ অনেক ডিভাইডেড, এই জিনিসগুলো নিয়ে কথা বলেনি। প্লাস ডেমোক্র্যাটরা আপনাদের বিভিন্ন অন্য নীতি, যেমন অর্থনীতির ক্ষেত্রে, অভিবাসনের ক্ষেত্রে, তাদের কি তারা কিভাবে করে দেখছে, এই জিনিসগুলো উত্থাপন করতে চেয়েছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে যে আরেকটা জিনিস মনে হয় যে বারবার এই স্টেট অফ দ্য ইউনিয়ন বা এটার রিবাটাল এটার থেকে আসছে, এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কি বলবো মানে সমর্থকরা যে আছেন, এই যে আবু নাসেরের কথা যেখানে মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কথার সত্যতা নিয়ে যাচাই করছে, এর বিপরীতে কিন্তু আরেক বিপুল সংখ্যক মানুষ আছে যারা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছে সেটাই অন্ধভাবে বিশ্বাস করছে। এখন আমার কাছে যেটা মানে সাংঘাতিক ডিভাইসিভ মনে হচ্ছে, এটা সবসময় সত্যি যে বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন রাজনৈতিক নেতার এরকম সমর্থন থাকে, এবং সেই সমর্থনের মাত্রারও কোনো কোনো সমর্থন থাকে যেটা একদম অন্ধ সমর্থকের মতো, কিন্তু আমার কাছে মনে হয় এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এক দলের সমর্থক এবং আরেক দলের সমর্থক তারা একদমই ভিন্ন রিয়ালিটিতে বাস করছে। এটা কিন্তু একটা সাংঘাতিক কি বলবো, মানে এটা এটা আমার কাছে মনে হয় যে এটা একদম একটা পিক জায়গায় চলে গেছে। কাজে আপনি যেটা জো কেনেডির যদি দেখেন, রিবাটাল যদি দেখেন, সাথে সাথে কিন্তু ডেমোক্রেটিক পার্টি আরেকজন আপনার ভার্জিনিয়ার কংগ্রেস ওমেন উনি স্প্যানিশে তার রিবাটাল দিয়েছেন, তারপর বার্নি স্যান্ডার্স আরো কিছু মানে আনঅফিসিয়ালি আরেকটা রিবাটাল দিয়েছেন। এগুলোতে আপনার ডেমোক্রেটরা তাদের অবস্থান তারা আরো পরিষ্কার করে বলতে চেষ্টা করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়নের আমরা এতক্ষণ যে ধরনের বিশ্লেষণ করলাম বা যে সমালোচনাগুলো করলাম সেগুলোর অনেকগুলোই উনারাও একই সুরে কথা বলেন।
অনেক ধন্যবাদ। জো কেনেডি ছাড়াও আরো চারজন সব মিলিয়ে পাঁচজন রেসপন্স করেছেন, কিন্তু জো কেনেডির রেসপন্সটাই ছিল প্রধান অফিসিয়ালি। তো ডক্টর আবু নাসের আপনি কি বলেন, আপনার কেমন লেগেছে?
আমার বেশ ভালো লেগেছে। কারণ হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে যে সাধারণত এরকম দেখা যায় যে রিবাটাল স্পিচের জন্য যাকে সিলেক্ট করা হয় তাকে রাইজিং স্টার মনে করা হয়ে থাকে। উনি একটা খুবই আপনার খুব ফেমাস একটা ফ্যামিলি থেকে, কেনেডি ফ্যামিলি থেকে এসছেন। ওনার বয়স মাত্র 37 বছর। উনি দেখতে সুন্দর, সেটা আমেরিকাতে আপনার আমেরিকা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলে। তারপরে ওনার একটা খুব ভালো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, পরে হার্ভার্ড ল স্কুলে গিয়েছেন এবং তিনি ল স্কুল থেকে পাশ করার পরে বিভিন্ন জায়গাতে কাজ করেছেন এবং তার যে কাজগুলো করেছেন আপনার গণমানুষের পক্ষে কাজ করেছেন। এবং তিনি এটা তার থার্ড টার্ম, তিনি গত পাঁচ বছরের মতো তিনি আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মেম্বার এবং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত নীতির পক্ষে কাজ করেছেন সেগুলো ডেমোক্রেটিক পার্টির যে কোর ভ্যালুস রয়েছে সেগুলোর সাথে অ্যালাইন করে। এবং তিনি গতকালকের যে সবচেয়ে যেটা মনে হচ্ছে, উনি যে খুব বারাক ওবামা মতো খুব ভালো স্পিকার নন কিন্তু উনি কোনো ভুল করেননি এবং তার যে মেসেজটা ছিল সেটা খুব একটা রেভলিউশনারি ছিল না, খুব বৈপ্লবিক ছিল না, কিন্তু ডেমোক্রেটিক পার্টির যে মূলনীতি সেই মূলনীতিগুলোকে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে তিনি যদি আমার কেন যেন মনে হচ্ছে যে জো কেনেডি হয়তো 2020 সালের যে নির্বাচন রয়েছে সেখানে উনি হয়তো প্রার্থী হতে পারেন এবং উনি যদি প্রার্থী হন তাহলে আমার কেন যেন মনে হয় ভালো করবেন। কারণ ডেমোক্রেটিক পার্টির মধ্যে কিন্তু একজন আপনার তরুণ যে একটা প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্ট প্রার্থীর কিন্তু একটা অভাব রয়েছে, সেই অভাবটা হয়তো উনি পূরণ করতে পারেন।
অনেক ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, মাত্র 2 মিনিট বাকি আছে আমাদের। আমি আপনাদের দুজনের কাছেই যাচ্ছি একটা সার্বিকভাবে একটা মিনিট খানেকের মধ্যে যদি এর মূল্যায়ন করেন ডক্টর মেহনাজ মোমেন।
স্টেট অফ দ্য ইউনিয়নটা যদি শুনি, মানে এখানে কোনো অপ্রত্যাশিত জিনিস ছিল না। ট্রাম্প অনেক অনেক ধরনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন, যেটা ইকোনমি যেটা স্বাভাবিক মানে অন্য প্রেসিডেন্টরাও করে থাকে, কিন্তু উনি এখানে অনেক ধরনের আপনার অতিরঞ্জন এসছে যেটা মানে প্রেসিডেন্টের এই প্রেসিডেন্টের সাথে সম্পর্কিত, মানে এটা নতুন কিছু না। কাজে এখানে অবাক হওয়ার মতো তেমন কিছু আমি দেখিনি, তবে আমার কাছে খুব ভীতিপ্রদ লেগেছে যেটা অভিবাসনের যে কথাগুলো এসছে এবং বিশেষ করে ওটাকে এই ব্যাপারটাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা আমার কাছে ভীতিপ্রদ লেগেছে। আরেকটা জিনিস, উনি ইকোনমি ট্যাক্স কাটের কথা বলছেন, কিন্তু এই ট্যাক্স কাটের ফলে কিন্তু $1.5 trillion আপনার ডেটের ন্যাশনাল ডেটের সাথে যোগ হবে, সেটা নিয়ে উনি কোনো কথা বলেননি। বরং উনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের কথা বলেছেন, কিন্তু আবারও উনি কোনো এটার কোনো কি বলবো মানে স্পেসিফিক কোনো কথা বলেননি। এটা বেশিরভাগ ওনার প্রমিসগুলো এগুলো খুব মোটা দাগের প্রমিস, কিন্তু এটা কিভাবে করে এটাকে বাস্তবায়িত করা হবে সেটার কোনো দিক নির্দেশনা উনি দেননি। মানে মোটামুটি ভাবে আমি আমার কাছে কোনো কিছুই আমি শুনিনি যেটা আমার কাছে খুব অপ্রত্যাশিত বা আপনার অবাক লেগে।
ডক্টর ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনি খুব সংক্ষিপ্ত ভাবে যদি একটা।
আমি বলবো যে এটা ছিল মন্দের ভালো। উনি জনসভায় যেরকম বক্তব্য রাখেন সেরকম বক্তব্য রাখেনি, মোটামুটি প্রেসিডেন্সিয়াল বক্তব্য রেখেছেন। পলিসিগুলো বাস্তবায়ন হবে কিনা সেটা নির্ভর করবে তিনি আগামী দিনে কি ধরনের আচরণ করেন, বিশেষ করে তার বিরোধী দলের যে সদস্য রয়েছেন তাদেরকে তিনি আস্থায় নিতে পারেন কিনা।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে আর সময় নেই, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।